السلام عليكم ورحمة الله.
সেজন্যমণি ঘোষণা নিয়ে আসছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের যুব সেক্রেটারি জেনারেল শেখ ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহ খান মাদানী।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রথম দিন হিসাবে আসরের সালাতের পর থেকে ধারাবাহিক আমাদের প্রোগ্রাম চলছে। আপনারা জানেন আজকের এই প্রোগ্রামে আমরা আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত মেহমান হিসাবে কয়েকজনকে পেয়েছি, যাদের দুজনের মূল্যবান বক্তব্য আজকে আমরা এই শেষ পর্যায়ে শুনব। এখানে যিনি আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন, শেখের সাথে বরাবরই যোগাযোগ আমারই হয়েছে, করতে হয়েছে। শেখকে তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ। প্রথমেই দাওয়াত দিলে তিনি ব্যস্ততার কারণে সম্ভব হচ্ছে না বললেন। আমি যখন একটু বিশেষ অনুরোধ জানালাম, বললাম যে আহলুল হাদিস ইমাম আলবানী রহিমাহুল্লাহকে সবচেয়ে ভালোবাসে। আজকে ইমাম আলবানী রহিমাহুল্লাহ পৃথিবীতে নেই, তাকে আমরা পাব না, কিন্তু আপনি হলেন বাকিয়াতু আল আলবানী। ইমাম আলবানী রহিমাহুল্লাহ স্নেহাধন ব্যক্তি, আপনাকে পেলে হায়দরাবাদ ইমাম আলবানী রহিমাহুল্লাহ পাওয়া আকাঙ্ক্ষা সামান্য হলেও আমাদের পূরণ হবে। যখন এভাবে ওনাকে আমি বললাম, সাথে সাথে উনি আমাকে জবাব দিলেন যে ঠিক আছে, ইনশাআল্লাহ আমি যাব। আলহামদুলিল্লাহ আমরা ওনাকে আজকে পেয়েছি। আমরা দোয়া করি, উনি গতকালকে আমাদেরকে বললেন যে আমি এই দাওয়াতি কাজে পৃথিবীর 52টি রাষ্ট্রে আমি দাওয়াতি কাজে গেছি, পৃথিবীর 52টি রাষ্ট্রে আমি দাওয়াতি কাজে সফল করেছি, বাংলাদেশ বাকি ছিল। যে আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ আমার 53তম দেশ হয়ে গেল। তিনি শেখ আলবানী রহিমাহুল্লাহ অত্যন্ত স্নেহভাজন মেয়ে, তার জামাতা এবং সৌদি আরবের বিশিষ্ট একজন ইসলামী স্কলার, নিয়মিত তার দাস ইউরোপ আমেরিকা সহ বিশ্বের সর্বত্র অনলাইনে এবং অফলাইনে দর্শ অনুষ্ঠিত হয়। এত ব্যস্ততার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে সময় দিয়েছেন। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের ডাকে তিনি সাড়া দিয়েছেন, তাহলে জমিয়ত আহলে হাদিসকে কত ভালোবাসে বলার অপেক্ষা রাখে না। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখকে জাযায়ে খায়র দান করুন। الآن نتفضل بإلقاء الكلمة التوجيهية، إلقاء المحاضرة العلمية القيمة عنوانها أهمية التمسك بالكتاب والسنة على فهم السلف، فهم السلف الصالح. শেখ এখন যে বিষয় নিয়ে বক্তব্য রাখবেন, ওনার জন্য যে বিষয়টা আমরা নির্বাচন করেছি, আজকে বিভ্রান্তির একটা অন্যতম কারণ হল মানুষ যখন কোরআন এবং সুন্নাহ নিজের মন মতো বুঝতে যায় তখনই বিভ্রান্তিতে জড়িয়ে যায়। তাই সালাফ সালেহ সাহাবায়ে কেরাম তারা কিভাবে কোরআন এবং সুন্নাহকে বুঝেছেন, সেই আলোকে আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝে আঁকড়ে ধরতে হবে। এই মূল্যবান বিষয়ে তিনি বক্তব্য রাখবেন। যে বক্তব্যের অনুবাদ করবেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সৌদি আরব পূর্বাঞ্চলের জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সহসভাপতি শেখ আব্দুর রব আফফান। মেরগনি ফবিলতি লুসার শেখ يتفضل بإلقاء محاضرته فليتفضل مشكورا.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، إن خير الحديث كتاب الله وأفضل الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فحي هلا وأهلا ومرحبا لطلاب العلم والذين قد ورثنا الترحيب بهم بالسند الصحيح من في رسول الله صلى الله عليه وسلم فيما رواه البخاري في صحيحه عن النبي صلى الله عليه وسلم، وأنه قال لوفد قيس عندما أتوه طالبين للعلم مرحبا بالقوم غير خزايا ولا ندامة، فمرحبا بكم، ومرحبا في اللغة أي صادفت رحبا أي مكانا واسعا أفيحا. لنلتقي فيما أراه أعظم محبوب إلى الله من العلم أن يذكر بعد شهادة أن لا إله إلا الله، والتي معناها لا معبود حق إلا الله، لا يذبح إلا لله ولا ينذر إلا لله، فمن ذبح أو دعا غيره أشرك الشرك الأكبر وحبط عمله وكان في النار من الخالدين، ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وهو الأصل الأول أن لا يعبد إلا الله. الأصل الثاني الذي من أجله اجتمعنا بعد التوحيد تحقيق شهادة أن محمد رسول الله صلى الله عليه وسلم، لأن لا يعبد الله إلا بما شرع. فمجلسنا هذا نتعلم كيف نعرف ما شرع، هل مطلقا لأن نذهب إلى الكتاب والسنة ويخرج الرجل بآراء منهما لم يسبق إليها عن السلف أم بفهم السلف، وهل ذلك على سبيل الوجوب أو الاستحباب ونحو ذلك من مباحث. فتكون محاضرة بعنوان أهمية التمسك بكتاب السنة، لكن على منهج سلف الأمة. فأشكر الدعوة من قبل جمعية أهل الحديث ببنغلاديش بدكة على هذا المؤتمر الكبير الذي لم أشهد حضور مثله، لمناقشة هذا الأمر العظيم وهو كيف يتبع الرسول، فإنه كل صلى الله عليه وسلم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. هل يتبع بمجرد أن يذهب الرجل الكتاب والسنة فيخرج ما خرج به الفرق المخالفة للسنة، أم أنه يجب اتباع منهج السلف؟ وما دلائل وجوب ذلك ومحو ذلك من المسائل المتعلقة بما هنالك؟ نعم اختصار فلتل.
وين أشهد
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، الصلاة والسلام على من لا نبي بعده.
الجمعية الحين ممثلة في رئيس الجمعية بنغلاديش الأستاذ دكتور عبد الله فاروق، والأمين العام الذي دعانا جزاه الله خير بالنيابة عن الجمعية دكتور محمد شهيد الله المدني، نسأل الله يجزيهما خير.
آمين.
على هذه الدعوة الكريمة، والتي لم أتأخر عندما سمعت من فيها صوت الحق فأجبت ليبلغ الحق عن الله وعن الرسول على فهم السلف الصالح بما أعلم. نعم.
شمالي تو أبوستي بمكة سرعي أني سرشري شايف خدبار بابطب بشار دقي درسي توني تيني بطمي خدبة الحاجة و খুতবা মুসলিমনা যেটা সুন্নতি খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে থাকতেন, সেই সুন্নতি খুতবা পরিবেশন করেছেন। আর সেই খুতবার আসলে অতি গুরুত্ব রয়েছে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত খুতবা পেশ করতেন, সেই সুন্নত হিসেবে তিনি তাই উপস্থাপন করেছেন। এই খুতবার মূল বক্তব্য হচ্ছে তাকওয়ার উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেভাবে দিয়েছেন যে আয়াত বিশেষ বিশেষ আয়াতে রাসূলুল্লাহ সাল্লাম এখানে মূল তিনটি আয়াত উল্লেখ করে থাকতেন, সেই তিনটি আয়াত ওখানে তাকওয়া ইত্তাকুল্লাহ ইত্তাকুন্নাস এগুলো এখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ তাকওয়ার শিক্ষা আমাদের জন্য প্রত্যেকের অপরিহার্য, সেটা আমরা গ্রহণ করতে পারি। এরপরে দ্বিতীয় অংশের মূল বিষয় খুতবার, যেটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত বিল কিতাব ও সুন্নাহর উপদেশ দিয়েছেন, যে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে অটল থাকি, সুন্নতকে আঁকড়ে ধরি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাম তিনি আবার আমাদেরকে সতর্ক করেছেন ইসলামের নামে নতুন বেদাত কুসংস্কার এগুলা থেকে। তো এই তিনটি শিক্ষা যদি আমরা এখান থেকে নিতে পারি আমরা লাভবান হব। এরপরে তিনি মাশাআল্লাহ আমাদেরকে স্বাগত জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং তিনি তার আনন্দ ব্যক্ত করেছেন। ওইভাবেই যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল কাইস কাইস গোত্রকে তিনি যেমন অভিনন্দন জানিয়েছিলেন মারহাবান বলে, তো ঠিক সেভাবে তিনি এখানে এসে আনন্দ প্রকাশ করে তিনি আমাদেরকে অভিনন্দন অভিব্যক্তি জ্ঞাপন করেছেন। এরপরে তিনি বিষয়ের দিকে লক্ষ্য করে বলছেন যে আসলে যে বিষয়ে এখানে আমি আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, যে মূলত সেটা হচ্ছে কালেমায়ে শাহাদাতেইন, শাহাদাতেইনের মূল কথা এখানে উপস্থিত হবে, যে তার দুটি মূল বিষয় মূল উপাদান সেটা হবে যে আমরা একমাত্র আল্লাহরই ইবাদত করব, তার সাথে কাউকে শরীক পোষণ করব না। এবং দ্বিতীয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নীতি অনুযায়ী যে পদ্ধতি অনুযায়ী অর্থাৎ শরীয়ত সম্মত পদ্ধতিতেই আমরা ইবাদত বান্দাগী করব। তো এই বিষয়টাই আমরা এখানে পর্যালোচনার জন্য আপনাদেরকে নিয়ে এটা শেয়ার করার জন্যে আমি মূলত উপস্থিত। তা আমি আসতে পেরে সত্যি আনন্দিত এবং গর্বিত। আর মূল কথাই হচ্ছে যে আমরা কিভাবে সালাফে সালেহীনের নীতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব, সুযোগ মেনে চলব, সেটাই আমাদের উপস্থাপন হবে আজকে ইনশাআল্লাহ। এরপরে তিনি পরিশেষে জনতা আহলাদিসকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে জনতা আহলাদিসের আমন্ত্রণে আমি আসতে পেরেছি। এই জমিতে আহলাদিসের যিনি মাননীয় সভাপতি হযরত শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফেজাহুল্লাহ এবং তার মান্যবর সেক্রেটারি জেনারেল যে ডক্টর সাইদুল্লাহ খান মাদানী, যাদের মাশাআল্লাহ অক্লান্ত পরিশ্রমে এই এই প্রোগ্রাম যে চলছে, তাদেরকেও অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন, এবং তাদের জন্য কল্যাণের দোয়া কামনা করলেন পরিশেষে। ধন্যবাদ। আর এটাও উনি ব্যক্ত করেছেন, যত আমি প্রোগ্রামে উপস্থিত হয়েছি ইতিপূর্বে, যে এটাই সবচেয়ে বড় প্রোগ্রাম আমি উপস্থিত হয়ে পেরে আমি সত্যিকার আনন্দিত এবং গর্বিত।
عباد الله، إنه مما لا يخفى على مسلم اليوم يعقل دينه واقعا، لا مجرد العلم، فإن مرتبة عقل العلم كما قال ابن تيمية أعلى من مجرد علم العلم، فالمقصود عقله وضبطه وتحقيقه، كما قال الشافعي: تعلموا دقيق الفقه قبل أن يذهب ليرى رأي العين ولمس اليد واقعا مريرا يعيشه أكثر أهل الإسلام، اختلاف وتحزب وتفرق في الدين وفتن وسفك دماء وتسلط من الأعداء وتمزق، وأعظم من ذلك كله الشرك بالله، أن يوجد في بلدان بعضهم الأضرحة والقباب التي تذبح أو يذبح لها ويدعى بزعم الشفاعة وطلبها من دون رب الأرباب سبحانه وتعالى، ثم البدع والتفرق في الدين مما قد تكون قد تسلطت بعض العقوبات الإلهية ليرجعهم رب البرية رحمة منه لدينه، فعقوبة الدنيا أهون من عقوبة الآخرة، فحينئذ يفكر الغيور على دينه والمحب لإخوانه المسلمين ممن يحب لو أنهم اهتدوا لسنة رسول رب العالمين وما كان عليه السلف الصالح. ما الخلاص من هذا الذي يعيشونه من واقع مرير وتفرق ونكبات وكوارث؟ ولا يخفى عليكم وليس العهد عنكم ببعيد، تلك الفتن العظيمة ومنها الخروج على ولاة الأمر والحكومات وما حدث من خلالها من ضياع أمر الدين والدنيا وسفك الدماء بلا داعي. ما الخلاص؟ حينئذ يظهر لك أهمية هذا المجلس التي نتدارس فيه سبيل الخلاص من مثل هذا الذي ألم بالمسلمين من تفرق وفتن، وهو أننا نعتقد اعتقادا جازما لازما أنه لا يمكن أن يتخلص أهل الإسلام من هذا الواقع المريء الذي يعيشونه والشر المستطير إلا بما خلص به رسول الله صلى الله عليه وسلم أهل مكة من قريش، بل العالم أجمع، لأن رسالته كانت عالمية للجن والإنس أجمع، فمن اتخذ طريقا استحسنه غير طريق الرسول صلى الله عليه وسلم ورأى أنه هو سبيل الخلاص وأفضله، وهو يعتقد أنه لم يكن من هديه تقدم هدي غيره من رؤوس الضلال من تلك الجماعات التي انحرفت عن منهج السلف، واعتقد أن هديهم في إصلاح الناس خير من هدي النبي صلى الله عليه وسلم وهدي القرآن، فلا شك أنه كافر الكفر الأكبر المخرج للملة، كما ذكر ذلك الإمام المجدد محمد بن عبد الوهاب رحمة الله عليه، وأجزل له المثوبة والأجر والثواب على تجديده أمر هذا الدين بما كان عليه النبي صلى الله عليه وسلم والسلف الصالح من تخليص الناس من عبادة الناس لعبادة رب العباد. فلا يمكن أحد حينئذ أن يأتي بأفضل من طريقة رسول الله وهديه صلى الله عليه وسلم وهدي أصحابه، وكان خلقه القرآن يعمل بأفضل الكتب المنزلة في إصلاح الناس وحصول ما حصل للصحابة بعد البعثة النبوية من الطمأنينة والفتوح والخير والسعة والرزق في الدنيا والسعادة فيها والنجاة الله يوم القيامة من عقوبته وعذاب النار. نعم، لن يجد طريق أفضل ما خلص به النبي صلى الله عليه وسلم الناس الذين كانوا في جاهلية عمياء وحزبية صماء. نعم.
সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় পর্যায়ে তিনি বললেন যে আমাদেরকে আসলে বিবেককে সচল রাখতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে অবশ্যই সুবুদ্ধি অর্জন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেন পাঠিয়েছেন এটা বুঝে তার আনুগত্য দিকে অগ্রসর হতে হবে। এই আমাদের বিবেক দিয়ে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এমনি তো আছে নবী পাঠিয়েছেন। তারপরে তার মূল কথাই ছিল তাওহীদ প্রতিষ্ঠা এবং শিরক থেকে সতর্ক করা। এরপরে তিনি বিদআত থেকে তিনি সতর্ক করেছেন। তিনি ছিলেন মাশাআল্লাহ এই আকীদার ক্ষেত্রে তাওহীদের ক্ষেত্রে গায়ুব, বা তিনি ছিলেন এই আল্লাহর হকের ক্ষেত্রে এই স্পষ্টবাদী মর্যাদা প্রতিষ্ঠাকারী। তিনি দিনের ক্ষেত্রে ছিলেন একেবারে উম্মতের জন্য যাতে ভালো তাতে কল্যাণ সেই স্পষ্ট করে দিয়েছেন, তার পূর্ণ আমার পূর্ণ করে দিয়েছেন, এবং তিনি ফিতনা থেকে যত ইখলাস থেকে তিনি সতর্ক করেছেন তার উম্মতকে। এবং এই ফিতনার মধ্যে এখন বর্তমান যে বড় ফিতনা সেটা হচ্ছে কি যে শাসকের বিরুদ্ধে লড়ে যাওয়া, শাসকের বিরুদ্ধে ময়দানে নামা, যে শাসকের বিরোধিতা করা, তো এটা বড় ফিতনা বর্তমানে যেটা ক্ষতি করছে উম্মতকে সেটার দিকে তিনি ইঙ্গিত করেছেন। তারপরে তিনি এই মজলিসের গুরুত্ব বলতে গিয়ে বলেছেন যে এই মজলিসের গুরুত্ব যে এগুলা থেকে আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করবো, সতর্ক হব যেন আমরা এমন কিছু না করি যেটাতে ফিতনা বাড়াবে, ফিতনা ছড়াবে। এবং আমাদেরকে তিনি অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিকে আদর্শকে সালাফের নীতি অনুযায়ী আগে ধরতে বলেছেন। যার মূল কথাই হচ্ছে যে আমরা দলাদলি বর্জন করব, আমরা দল সৃষ্টি করব না, বিচ্ছিন্নতা সৃষ্টি করব না, বিভিন্ন দলে বিভক্ত হব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে উচ্ছেদ করেছেন মক্কাতে। মক্কাবাসীকে তিনি শিরক থেকে মুক্ত করে, যত কুসংস্কার থেকে মুক্ত করে সিরাতাল মুস্তাকিমে তাদেরকে প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। তো যে মনে করবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পন্থা ব্যতীত অন্য কোনো তরিকা পন্থা উত্তম হতে পারে, সে অবশ্যই ইসলাম থেকে বেরিয়ে যাবে। যেমন শেখ ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই বিষয়টি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অতএব আমাদেরকে বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আদর্শ নীতি হচ্ছে সর্বোত্তম আদর্শ এবং নীতি, তার চরিত্র হচ্ছে সর্বোত্তম আদর্শ চরিত্র, এবং তার চরিত্র হচ্ছে কোরআন, যেটা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদেরকে স্পষ্ট করেছেন।
إذن هذا هو الحل، التمسك بما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه من الكتاب والسنة، ولكن بفهم السلف الصالح وهم الصحابة رضوان الله تعالى عليهم، وأن هذا للوجوب والحتم وليس للنفل والاستحباب، بل للحكم والإيجاب. أوجب الله ورسوله سبحانه وتعالى الرجوع لفهم الصحابة وعملهم بعد الاستدلال بالكتاب والسنة، واختيار ما دل عليه فقه الصحابة وعملهم رضوان الله تعالى عليهم. وكل فرقة ضلت فصار فيها من خصال الجاهلية الأولى ما صار، إنما كان ذلك باتباع الهوى والجهل بدين السلف رضوان الله عليهم وترك الاحتكام إليهم، كما بين ذلك محدث العصر ناصر محمد ناصر الدين الألباني رحمه الله، فقال: وكل انحراف حصل لهذه الفرق التي خالفت الرسول صلى الله عليه وسلم وخالفت القرآن إنما كان ذلك بتركهم هدي السلف الكرام من الصحابة أصحاب الرسول عليه أفضل الصلاة والسلام. ويصدق ما ذكره شيخنا محدث العصر ناصر الدين محمد ناصر الدين الألباني ما رواه الترمذي وغيره، وصححه ابن تيمية وابن القيم، وله أسانيد كثيرة، وإن ضعف هذا الحديث مثل كبار الإخوان مثل يوسف القرضاوي وأمثالهم، أو تلاعب بمعناه كم أددوا فقال أن معنى هذا الحديث أن أمة محمد كثيرة، وقال الأول أن هذا الحديث ضعيف عياذا بالله لأنه لا يتمشى مع قاعدة الإخوان المسلمين، وهو الحديث المشهور الذي تعرفونه يا أهل الحديث: وستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا واحدة. قال: ومن هي يا رسول الله؟ قال: من كان على مثل ما أنا عليه اليوم وأصحابي. فلما بين النبي صلى الله عليه وسلم أن كل من اختط منهجا له يخالف السلف في كيفية معرفة صفات الرب، كيفية الإيمان، أو كيف يكون الرجل مؤمنا بصفات الله كما قال مالك: الاستواء معلوم والكيف مجهول، الإيمان به واجب والسؤال بدعة، أو في توحيد الألوهية كيف يفهم الآيات، أو في الجهاد، أو في معاملة الحكومات ولو قصرت في أمر دينها. كل من اختط له منهجا في الجهاد والتكفير ونحو ذلك يخالف منهج السلف الصالح من الصحابة فهو متوعد بالنار وبئس المصير. فدل ذلك على أن سلوك منهجهم واجب، لأن النبي توعد كل من سلك غير سبيلهم بنار جهنم، فهذا لا يدل على الاستحباب والاختيار بل على الحتم والإيجاب، لا مجرد الاستحباب، وهو وجوب سلوك منهجهم للنجاة بالأمة من واقعها من مثل هذا الواقع المريض من عقوبات الدنيا والنجاة إلى الله يوم القيامة بحسن الاتباع لهم رضي الله عنهم وصلى الله على نبينا محمد. نعم.
এরপরে আমাদের সম্মানিত শেখ যে বিষয়টা উল্লেখ করেছেন যে এই যে ফেতনা আই ফাসাদ এগুলা সমস্যা আমাদের সমাজে বেড়ে গেছে, যে দিন দিন বেড়ে যাচ্ছে, এর থেকে আমাদের উত্তরণের উপায় কি, এর সমাধান কি? সমাধান একটি, যেটি আমাদের বিষয় বা শিরোনাম আজকের আলোচনা, সেটা হচ্ছে কি, কিতাবুল্লাহকে সালাফে সালেহীন বা সাহাবায়ে কেরামের নীতিতে মজবুত ভাবে আঁকড়ে ধরা। তো আর এটা এই আঁকড়ে ধরাটা, এই সাহাবাদের নীতিকে আমাদেরকে মজবুত ভাবে ধারণ করাটা, এটা কি এখতিয়ারি, এটা কি জায়েজ, এটা কি মুস্তাহাব? না, এটা বড় ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য এই নীতি অবলম্বন করা ফরজ, এতে কোনো সন্দেহ নেই। অতএব সাহাবাদের যে নীতি, সাহাবাদের যে আদর্শ, সেটিকে আমাদেরকে প্রত্যাবর্তন করা ছাড়া আমাদের কোনো মুক্তির অবকাশ নেই। তো আর এরপরে তিনি আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছেন যে প্রত্যেক জাতি, প্রত্যেক দল, প্রত্যেক যে দলে বিভক্ত হয়ে গেছে, তাদের গুমরাহের কারণ হচ্ছে কি, এই নীতি বর্জন করা। তো যে তারা মূলত এই নীতি বর্জন করে নিজের প্রবৃত্তিকে বানিয়ে নিয়েছে, নিজের প্রবৃত্তি বশত তারা চলছে, আর তাদের দিল সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে না। তো এই দুটি মূল কারণেই তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আজকে এই সেরাতুল মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তো এরপরে তিনি ইমাম শেখ আলবানী রহিমাহুল্লাহ নির্দেশনার দিকে তিনি উল্লেখ করে বলছেন যে তিনি তার মৌলিক একটা কথা ছিল যে আমরা যেন সাহাবাদের যে আদর্শ, সাহাবাদের যে নীতি, এটাকে না ধরার কারণেই কিন্তু জাতি আজকে বিভ্রান্ত বা বিভক্ত হয়েছে। তিনি আরো বলেন হাদিসে ফেরাতের দিকে লক্ষ্য করে, এই হাদিস এটা একটা মূল নীতি এই ক্ষেত্রে যে আমরা এই ফেতনার মুহূর্তে, এই যে দলাদলির মুহূর্তে আমরা কি করবো, এই হাদিস ইফতেরাক সেটা আমাদেরকে সমাধান দিয়েছেন। যদিও এক্ষেত্রে বিরূপ মন্তব্য পোষণ করেছেন যারা এখন মুসলিমের যারা প্রচারক, যারা যে ওয়াহদা বা ঐক্য, যারা নামে বিভিন্ন যে আকীদার পরিপন্থী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি বহির্ভূত যেটা মানহাজ বা আদর্শ, সেগুলা আজকে জাতির মধ্যে চালিয়ে দিচ্ছে। যেমন তিনি কারজাওয়ি কিছুদিন আগে মারা গেলেন, তার কথা উল্লেখ করেছেন, তারা বিভিন্ন অজুহাতে এই হাদিসটিকে মান ক্ষুণ্ণ করতে চায় এবং দুর্বল প্রমাণ করতে চায়, কিন্তু না, এই হাদিসটি দুর্বল নয়। তা এই মানহাজ আমাদের যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ, যেটা সালাফে সালেহীনের মানহাজ, এই অনুযায়ী আমাদেরকে আকীদাও বুঝতে হবে, আর তারপরে আমাদের কর্মপদ্ধতিও বুঝতে হবে, আমাদের দাওয়াতের নীতিও বুঝতে হবে। যেমন ইস্তাওয়ার ব্যাপারে তিনি দৃষ্টান্ত দিয়ে বলেন যে ইস্তাওয়া যেটা সালাফে সালেহীনের যেটা অর্থ বুঝ, সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে যে আল্লাহর উপরে উপরে হওয়াটা। তো এই এই ক্ষেত্রে আমাদের যেটা সালাফে সালেহীনের মানহাজ, এই মানহাজের দিকে আমাদের ভ্রুক্ষেপ করা যাবে না। আর সালাফে সালেহীনের মানহাজ হচ্ছে নিরাপদ মানহাজ বা আদর্শ এবং নীতি, সেদিকে আমাদেরকে ফিরতে হবে।
عباد الله، ألم يأتكم نبأ الحال الذي كان عليها أهل الجاهلية قبل بعثة رسول الله صلى الله عليه وسلم؟ أما كان الواحد منهم يعبد الأحجار من دون العلي الغفار القهار سبحانه وتعالى؟ فقد روى الدارمي في مسنده عن مجاهد أن مولاه أخبره أن كان الرجل في الجاهلية يخرج إلى سفره بأربعة أحجار، نعم بأربعة أحجار، ثلاث أحجار يجعلها بطبخه وقدره، وحجر يجعله معبودا له يعبده من دون الله، سبحان الله العظيم. وكان الآباء يقتلون أولادهم، وكانوا فرق وأحزاب يقتل بعضهم بعض، ليس كان عندهم إمارة يسمعون ويطيعون لها تنظم شؤونهم. فجاء هذا الإسلام بالخير كما قال حذيفة بن يمان، كنا في جاهلية وشر، فجاءنا هذا الخير. فمن الخير الذي فعله النبي صلى الله عليه وسلم أنه أنكر عليهم الشرك ودعاء غير الله والذبح له، ولو بزعم أن ذلك طلب للشفاعة، لأن طلب الشفاعة والرجل يقول يا ولي الله اشفع لي عبادة للولي وليس مجرد توسل كما يقول أهل الباطل. ثم لكي يحافظ على هذا التوحيد أمر النبي بطاعة ولي الأمر وجعل الإمارة يرجع الناس إليها وترك الخروج عليهم ومخالفتهم بل طاعتهم وترك تكفيرهم من غير مرجح. نعم لتنتظم شؤون العباد فإنهم كانوا لا إمارة عندهم حتى قال النبي صلى الله عليه وسلم من خرج عن جماعة من رأى من أميره شيئا يكرهه فليصبر فإنه من خرج عن جماعة قيد شبر فمات ميت جاهلية. لأن أهل الجاهلية ما كانوا يحبون أن يكون عليهم أمير فكان أمرهم شتى. فجاء هذا الخير فأوصيكم باتباع النبي صلى الله عليه وسلم وبتقوى الله والسمع والطاعة كما كان النبي يحذر من ذلك ويكثر ويردد. فجعل أتباع أهل الجاهلية الأولى اليوم هذا ذل أن تسمع وتطيع لولي أمر في غير معصية بل العز الذي تجتمع به الأمة أن يكون لهم ولي أمر يسمع ويطيع له ويترك الخروج عليه وإن بدا خطأ ينصحوه سرا كما كان الإمام أحمد يفعل. الإمام أحمد في عهد ظهر خلق قال ولي أمره بخلق القرآن وهو كفر لكن اعتقد الإمام أحمد أنه لبس عليه ولم يكفره كان يدعو له ويرى النص سرا فلم يكفره بعينه. فعلى المسلم حينئذ أن يحذر هذه الجماعات التي خالفت السلف فإنهم وإن تبنوا أنهم متبعين يتبعون كتاب السنة لكنهم لا يتبنون دعوة السلف الصالح لأنها تخالفهم. فلذلك كونوا على ما كان عليه النبي صلى الله عليه وسلم وأصحابه إذ أن النبي الله سبحانه وتعالى كما جاء في مسند أحمد بن مسعود نظر في قلوب العباد فوجد أن أفضلها قلب محمد فاصطفاه الله برسالته وابتعثه فاصطفاه الله وابتعثه برسالته ثم وجد بعده قلوب أصحابه فجعلهم وزراء له يقاتلون عن سنته صلى الله عليه وسلم. وكونوا متوادين فيما بينكم على أخلاق السلف ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة فلا تدابروا ولا تشاحنوا وكونوا عباد الله إخوانا. وفي الحديث الذي خرجه مسلم في صحيح عن أبي هريرة إن ليس فقط ليلة النصف شعبان تعرض فيغفر لكل أحد المشرك شاحن فإن الرب من حكمته أن عرض أعمال العباد عليه كل اثنين وخميس أيضا فيغفر لكل أحد إلا مشرك أو شاحن ليتجدد الذهاب الشحناء من القلب. فيقول الله انظر هؤلاء اثنين حتى يصطلح فأغفر لهم فالمغفرة محجوبة عن المتشاحنين. فعلى المسلم أن يترك التشاحن ويحسن الجوار لمن كان عنده ولو من غير المسلمين فإن الله قال في كتابه لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من ديارهم أن تبروهم وتقسطوا إليهم والله يحب المقسطين. وعائشة أضافت يهودية في بيت رسول الله وهبتها هبة حتى قالت اليهودية وقالت لعنة بقبر تأليفا لقلبها. والرسول صلى الله عليه وسلم أضاف كافرا من أهل الطائف في بيته فسقاه قدر سبع حلال أصبح مسلما من تأليف قلبه. فعلى المسلم أن يستوعب الإسلام وأنه ليس دين إرهاب وعدوانية كما يصور بعض من لا يخاف الله ولا يرجو الدار الآخرة بل هو دين رحمة ودين تآلف ودين عفو وإحسان.
যে আমাদেরকে অবশ্যই সালাফে সালেহীনের পদ্ধতি মিনহাজকে আঁকড়ে ধরতে হবে আর এই পদ্ধতি ছাড়া যেটা জাহিল যুগের পদ্ধতি ছিল রাসূল সালামের আগমনের পূর্বে সেই মানহাজ এটা বিচরণ করছে আজকে আমাদের মাঝে সালাফে সালেহীনের বৈদ্যুগের মানহাজ। এ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে কারণে অকারণে তারা বিভিন্ন দ্বন্দ্বে লিপ্ত হয়ে যেত তো ওই রকম পরিস্থিতিতে বর্তমানে আমরা আছি তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে।
আর যেটা আহলে সুন্নাত আল জামাত এবং সালাফ সালেহিনের নীতিতে যে আদর্শ মানহাজ, এটা কি আমাদের আঁকড়ে ধরতে হবে? এটাই হচ্ছে সাহাবাদের জামাত, এর উপরে থাকতে হবে, এর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিচ্ছিন্নতা এখানে নিন্দনীয়, এই মানহাজ থেকে তারা বিচ্ছিন্ন হবে, সত্যিকার তারা গুন্ডা অপভ্রষ্ট ওদিকে যাবে। অতএব আমি এই ক্ষেত্রে আপনাদেরকে উচিত করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য আমাদের সালাফে সালেহিনের নীতিতে অপরিহার্য, এটা আমাদেরকে বুঝতে হবে। ইমাম আহমদ বিন হাম্বাল রাহেমাহুল্লাহর দৃষ্টান্ত যে উল্লেখ করেন, খালকে কোরআনের যেটা ফেতনা তার যুগে ছড়িয়ে গেছিল, শাসক তাকে বাধ্য করার চেষ্টায় ছিল যে তিনি এই নীতি মেনে নেবেন যে কোরআনকে তিনি মাখলুক বা সৃষ্ট বলবেন, কিন্তু এটা তিনি দৃঢ় প্রতিবাদ করেছেন ঠিকই, তিনি সেটাকে গ্রহণ করেন নাই ঠিকই, কিন্তু এই নিয়ে ফেতনা করেন নাই, যাতে ফেতনা হয় সেদিকে তিনি অগ্রসর হন নাই। অতএব আমাদেরকে অবশ্যই সালাফে সোয়ালেহিনের দিকেই ফিরে আসতে হবে, এবং এই ক্ষেত্রে আমাদেরকে পরস্পর যারা আমরা সত্যিকার সালাফে সোয়ালেহিনের নীতিতে আমরা পরস্পরকে মহাব্বত করব, পরস্পরকে সহযোগিতা করব, হিংসা বিদ্বেষ কলহ একে অপরের বিরুদ্ধে লাগা এগুলো থেকে আমরা বিরত থাকবো। যেমন দেশের সাগরের ব্যাপারে যে একটা হাদিস বলা হয়, সেটা যেমন দিকে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করেন মুশরিক এবং পরস্পর বিদ্বেষকারী বিদ্বেষ পোষণকারী ব্যতীত। তাহলে আমরা পরস্পর বিদ্বেষ রাখবো না, ভাই ভাই পরিণত হব, একজন আরেকজনের সহানুভূতিশীল হব, সহযোগিতা হব, এই তিনি আহ্বান জানান। না
عباد الله، اعلموا أن للتمسك بدين السلف أهمية عظمى في حفظ آخرة العبد، بل حفظ الضرورات الخمس التي اتفق عليها الفقهاء: ضرورة الدين، النفس، المال، العرض، العقل، كل ذلك حفظ بمنهج السلف الصالح. فمن ضيع منهج السلف الصالح ولم يتمسك به فقد ضيع دينه ودنياه، وعاش دليلا لأعداء الإسلام. ألم يقل النبي صلى الله عليه وسلم فيما رواه الإمام أحمد في مسنده من حديث ابن عمر رضي الله تعالى عنه: وجعلت الذلة والصغار لمن خالف أمري. فأمر النبي باتباع منهجه القائم، منهجه صلى الله عليه وسلم الداعي لاتباع السلف وهم الصحابة. قال الإمام أحمد في أصول السنة: وأصول السنة عندنا التمسك بما كان عليه أصحاب النبي محمد. سبحان الله، يبدأ أصول السنة بالتمسك بالصحابة. لماذا؟ لأن الفرق كلها تدعي أنها متمسكة بالكتاب والسنة، حتى الجهمية قالوا إن الله لما قال في كتابه وكلم الله موسى تكريما، فهذا في فهمنا ليس إثبات الكلام لله، كلام لكم جلاله، بل أن معناه جرحه بمخالب الحكمة، وتركوا إجماع السلف على الأخذ بظاهر آيات الصفات على وجهها من غير تحريف ولا تشبيه ولا تمثيل، وهم لا يتبنون دعوة الصحابة، دعوة السلف، لأنها يخالفونها ويتبرؤون منها، فلا يقولون على منهج السلف، بل يقولون على منهج فلان وعلان، من غير أن ينسبوا للصحابة رضوان الله تعالى عليهم. فحينئذ حفظ هذا المنهج الرباني، منهج السلف الصالح، الضرورات الخمس. انظر مسألة الدين، ألم يفسر لك منهج السلف وهم الصحابة كابن عباس الآيات التي تمسك بها المشركين في الشرك؟ لقيت رجلا جاء إلى الحج وأنا أعمل لتوعية الحجاج، يشرك، يدعو الرسول من دون الله، ويقول هناك آية في القرآن تدل على أن الله دعانا لدعاء الرسول صلى الله عليه وسلم ليشفع. قلت أي آية؟ قال وابتغوا إليه الوسيلة. فجئت له بسمام الأمان فهم السلف، قلت له ابن عباس يقول وابتغوا إليه الوسيلة أي الطاعة، وليس أن تدعو الرسول، تطيع الله بالتوحيد عكس ما فهم، تطيع الله بإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان، هذه الوسيلة إلى الله، وليس الوسيلة أن تدعو القبور وتذبح لها من دون الله. فرجع إلى التوحيد. أرأيت أن منهج السلف صمام أمان للدين وحفظه توحيد، وآخر يقول أنا لن أطيع ولي الأمر، لما؟ يقول لأنه ظهرت منه من المخالفات التي تخالف السنة ما ظهرت. فقلنا لهؤلاء ولم يجيبوا، ألم يقل النبي صلى الله عليه وسلم، أو ألم يقل ابن عباس رضي الله تعالى عنه، إن كنت ولا بد ناصحا ولي أمرك فبينك وبينه لا تنشر نصحه على الناس حتى لا يكون الفتن والانقسام في الدين. ولذلك النبي صلى الله عليه وسلم قال من كان له نصيحة للسلطان فلا يبدها علانية، وليذهب إليه وليسر إليه، فإن قبل منه ذاك ولقد أدى الذي عليه. وقال ابن عباس في الحكم غير ما أنزل الله، إذا جحد حكم الله كافر، إذا نجد فهو فاسق. فكان ذينك الأثرين عن ابن عباس في النصح وبالتكفير، صمام أمان لأهل جزيرة العرب مهبط الوحي وغيرها من بلدان اتبعت ذلك، فلم يكن عندهم من الفتن ما كان عند غيرهم، لأن هناك علماء أمروهم باتباع السلف في معاملة ولي الأمر، فكان ذلك صمام أمان من الفوضى والفتن وسفك الدماء والمحافظة على الدين. نعم.
سمعت بسيطي يطرقني قلت كنو بشاية برشا أشارون كرم جي اي خلاف صالحين تبضتي طريقة أبلمون الججاة أو أتي قلت بشاية شدهت كي যে এর মাধ্যমে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় হেফাজত হবে, নিরাপদ হবে, অর্থাৎ জানের হেফাজত, দিনের হেফাজত, মালের হেফাজত, বংশের হেফাজত, সম্মানের হেফাজত, এইগুলোর হেফাজতের নিরাপত্তা হচ্ছে কিসের মাধ্যমে? মানহাল সালাত যদি আমরা এটাকে ফলো করি, এর মধ্যে স্থায়ী সমাধান রয়েছে, যেমন আমাদের জন্য সুন্নতের যেটা মূল নীতির অন্যতম অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে কি, যে আমাদেরকে কেতাব ও সুন্নতকে মজবুতভাবে ধারণ করা। কিন্তু আশায়ী সহ যারা এই যে সালাফে সোয়ালেহীনের নীতি বহির্ভূত মানহাজের যারা চলে, যেমন আশায়ী, মাতুরিদি, এসব মানহাজ, এরা খেলাফ করার কারণে, এর বিরোধিতা করার কারণে এরা অনেক বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে। এরপরে তিনি তার বাস্তব অভিজ্ঞতার কথা বলেন। উনি সাধারণত হজ মৌসুমে হাজিদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়ে থাকেন আকিদা বিষয়ক এবং হজের মুসলামাসাইল বিষয়ে। ওই ক্ষেত্রে তিনি একজনের সাথে কথাপকথন করেন, সেটা তিনি উল্লেখ করেছেন যে ওসিলা কেন্দ্রিক তার যে বিভ্রান্তি ছিল, তো সে বলি বা এদের স্বর্ণাপন্ন হচ্ছে বা সেটাকে মাধ্যম হিসেবে ধারণ করছে, তখন তিনি তাকে বোঝালেন। বোঝার পরে সে সত্যিকার সুন্নতের দিকে, সালাফে সোয়ালেহীনের মানহাজের দিকে ফিরে আসলো। অতএব আমাদেরকে নিজেদেরকে সালাফে সোয়ালেহীনের মানহাজ বুঝে অবশ্যই এই দাওয়াতকে প্রচার ও প্রসার করতে হবে। তো এটা প্রথমে বুঝতে হবে, তারপরে এর মধ্যেই রয়েছে নিরাপত্তা, এর মধ্যেই রয়েছে সংরক্ষণ, আমার যে দিনের সংরক্ষণ, আমার মানের সংরক্ষণ, আমার স্বাস্থ্যের সংরক্ষণ, আমার সব বংশ সব কিছু সংরক্ষণ এর মধ্যেই রয়েছে। এরপরে তিনি বিশেষভাবে আবার উল্লেখ করেন যে আমাদের শাসকের হিতাকাঙ্ক্ষী হতে হবে, শাসকের শুধু যে আমাদের বিরোধিতাই করবো এটা না, বিরোধিতা করে আমরা যে আমরা মঞ্চ গরম করবো, আমরা মিটিং মিছিল করবো, বিরুদ্ধে লেগে যাবো, এটা কিন্তু সালাফে সোয়ালেহীনের মানহাজ নয়। বরং আমাদেরকে গোপনে, যত পারি আমরা গোপনে তাকে সহযোগিতা করবো, পরামর্শ দিয়ে সঠিক হক বুঝি।
في ختام هذا المجلس وهذه الأطروحة المختصرة في هذا المؤتمر السلام، مؤتمر السلام، أن يجمع كلمة المسلمين على كتاب السنة لفهم السلف، وأن يجعلنا وإياكم ممن إذا سمع القول يتبع أحسن اتباع الكتاب والسنة فهم السلف هو السلام. فهذا هو السلام، وهذا المؤتمر مؤتمر السلام لإيجاب اتباع الكتاب والسنة وما كان عليه سلف الأمة، في ذلك يحصل السلام في الدنيا والآخرة. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا، اللهم يا معلم إبراهيم علمنا، ويا فاهم سليمان فهمنا، اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وهذا من دعاء النبي صلى الله عليه وسلم، اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا من كل خير، واجعل الموت راحة لنا من كل شر. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك، ومن الطاعة ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. ومتعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا، واجعل وارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، والحمد لله رب العالمين.
মাশাআল্লাহ এটাই শেষ উপদেশ দিয়ে শেষ করছেন যে আমাদের যে আহলে সুন্নাত জামাত সালাফুস সালেহীন আমাদের নীতির দিকে প্রত্যাবর্তনের মধ্যে রয়েছে নিরাপত্তা এবং আমাদের আকীদার আমলের সবকিছু সংরক্ষণ। আর এই সম্মেলন উপলক্ষ করে যখনই আমরা এই বিষয়টি